দানিয়েলের পুস্তক সংখ্যা 186।
পানিয়ামের প্রতিশ্রুতি, চূড়ান্ত সিলকরণ এবং মধ্যরাতের আহ্বানের উদ্ঘাটন। প্যানিয়ামে, যা ছিল কিসারিয়া ফিলিপ্পি এবং যার বর্ণনা দানিয়েলের পুস্তকের 11 অধ্যায়ের 13-15 পদে রয়েছে, যে ইতিহাসে রিপাবলিকান ও প্রোটেস্ট্যান্ট সিংগুলো 7-এর অন্তর্গত 8ম হওয়ার রহস্যটির পরিপূরণ ঘটায়, যে ইতিহাসে ঈশ্বরের মোহর স্থায়ীভাবে 144,000-এর ওপর অঙ্কিত হয় এবং মধ্যরাত্রির হাকের বার্তার আগমনের ইতিহাস, সেখানে খ্রিস্ট তার শেষকালের জনগণকে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন।
আর আমি তোমাকে আরও বলছি, তুমি পিতর, আর এই শিলার ওপর আমি আমার মণ্ডলী নির্মাণ করব, আর নরকের ফটকসমূহ তার বিরুদ্ধে জয়ী হবে না। আর আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলি দেব, তুমি পৃথিবীতে যা কিছু বাঁধবে তা স্বর্গেও বাঁধা হবে, আর তুমি পৃথিবীতে যা কিছু মুক্ত করবে তা স্বর্গেও মুক্ত হবে। মথি 16:19।
সিলমোহরের যে সময়কাল 11 সেপ্টেম্বর 2008-এ শুরু হয়েছিল, যেদিন নিউ ইয়র্ক সিটির বিশাল অট্টালিকাগুলো ভেঙে পড়েছিল এবং যা শীঘ্রই আসন্ন রবিবারের আইনে গিয়ে শেষ হবে, সেই সময়কালটি আলফা ও ওমেগায় নির্ধারণ করেছিলেন। সেই সময়কালের একেবারে শেষাংশটি একেবারে প্রথমাংশটির পুনরাবৃত্তি করে। 11 সেপ্টেম্বর 2008-এ প্রভু তার লোকদের প্রাচীন পথগুলোতে ফিরিয়ে নেন, যেখানে অন্যান্য সত্যের পাশাপাশি তারা 7 সময়কাল আবিষ্কার করে, যেমনটি রাজা যোশিয়ার দিনে পাওয়া গিয়েছিল। তারপর শেষ বৃষ্টি ছিটিয়ে পড়তে শুরু করে এবং এমন এক পরীক্ষার প্রক্রিয়া শুরু হয় যা উপাসকদের দুই শ্রেণীর মধ্যে বিচ্ছেদ ঘটায়।
হাবাক্কুক গ্রন্থের 2 অধ্যায়ের পুরোতিতে 2টি পবিত্র চার্ট আবিষ্কৃত হয়েছিল এবং সেই ঐতিহাসিক সময়কালের প্রতীক হয়ে উঠেছিল। ঠিক ততটাই তাৎপর্যপূর্ণভাবে হাবাক্কুকের 2 অধ্যায়ের বিতর্ক শুরু হয়েছিল। একদিকে পঙ্ক্তি পর পঙ্ক্তি পদ্ধতি, যা শেষ বৃষ্টির পদ্ধতি, অন্যদিকে ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টবাদের সেই পদ্ধতি, যা 1863 সালের বিদ্রোহ থেকে অ্যাডভেন্টবাদ ক্রমে গ্রহণ করে আসছিল।
যিশু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তার শেষকালের লোকদের রাজ্যের চাবি দেবেন, এবং এভাবে তিনি সঠিক বাইবেল ভিত্তিক পদ্ধতির কথাই বোঝাচ্ছেন, যা মধ্যরাত্রির আহ্বান ও উচ্চ আহ্বানের বার্তাকে চিহ্নিত, প্রতিষ্ঠা এবং ঘোষণা করার জন্য প্রয়োজনীয় ভাববাদী চাবিগুলো ধারণ করে।
যারা ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করে তারা ধার্মিকতার সূর্যের আলোয় চলেন। তারা ঈশ্বরের সামনে নিজেদের পথ কলুষিত করে তাদের পরিত্রাতাকে অসম্মান করে না। তাদের উপর স্বর্গীয় আলো উদ্ভাসিত হয়। যখন তারা এই পৃথিবীর ইতিহাসের শেষের দিকে পৌঁছায়, তখন খ্রিস্ট সম্পর্কে এবং তাকে সম্পর্কিত ভবিষ্যৎবাণীগুলির বিষয়ে তাদের জ্ঞান বহুগুণ বৃদ্ধি পায়। ঈশ্বরের দৃষ্টিতে তারা অসীম মূল্যবান, কারণ তারা তার পুত্রের সঙ্গে ঐক্যে রয়েছে। তাদের কাছে ঈশ্বরের বাক্য অতুল সৌন্দর্য ও মাধুর্যে ঋদ্ধ। তারা এর গুরুত্ব উপলব্ধি করে, সত্য তাদের কাছে উন্মোচিত হয়, অবতার সিদ্ধান্ত স্নিগ্ধ আভায় আলোকিত হয়। তারা দেখে যে পবিত্র শাস্ত্রই সেই চাবি যা সকল রহস্য উন্মুক্ত করে এবং সকল জটিলতার সমাধান করে। যারা আলো গ্রহণ করতে এবং আলোর মধ্যে চলতে অনিচ্ছুক হয়েছে তারা ধার্মিকতার রহস্য বুঝতে পারবে না, কিন্তু যারা ক্রুশ তুলে নিয়ে যিশুকে অনুসরণ করতে দ্বিধা করেনি তারা ঈশ্বরের আলোয় আলো দেখবে। দ্য সাদার্ন ওয়াচম্যান, 4 এপ্রিল 1905।
পিতর যাদের প্রতিনিধিত্ব করেন, অর্থাৎ 144,000 জন, তারাই 11 সেপ্টেম্বর 2001 এ আগত লাউদিকেয় বার্তা গ্রহণ করে, যা 2023 সালের জুলাই থেকে এখন পুনরায় ঘোষিত হয়ে আসছে। 1856 সালে যে লাউদিকেয় বার্তা এসেছিল তা ছিল 7 সময় সম্পর্কিত জ্ঞানের বৃদ্ধি, এবং যখন খ্রিস্ট মৃত অস্থিগুলোকে একত্র করেন এবং তারপর তাদের জীবন দান করেন, তখন তারা তৃতীয় স্বর্গদূতের লাউদিকেয় আন্দোলন থেকে 144,000-এর ফিলাডেলফিয় আন্দোলনে স্থানান্তরিত হয়। এই রূপান্তর খ্রিস্টের বাক্যের দ্বারাই সংঘটিত হয়, কারণ তার বাক্যের দ্বারাই তারা পবিত্র হয়, এবং তার বাক্যই সত্য, আর তার বাক্যই সেই চাবি যা তার বাক্যকে উন্মোচিত করে।
আর ফিলাডেলফিয়ার মণ্ডলীর স্বর্গদূতের কাছে লিখ, পবিত্র যিনি, সত্য যিনি, দাউদের চাবি যার হাতে, যিনি খুলে দেন এবং কেউ তা বন্ধ করতে পারে না, এবং যিনি বন্ধ করেন এবং কেউ তা খুলতে পারে না, তিনি এই কথা বলেন, আমি তোমার কাজগুলো জানি, দেখ, আমি তোমার সামনে একটি খোলা দরজা রেখেছি এবং কেউ তা বন্ধ করতে পারে না,
কারণ তোমার সামান্য শক্তি আছে, তবু তুমি আমার বাক্য রক্ষা করেছ এবং আমার নাম অস্বীকার করনি। প্রকাশিত বাক্য 3:7-8।
লাইন পর লাইনের পদ্ধতি সেই চাবিকাঠি যা খ্রিস্ট দ্বারসমূহের যুদ্ধে তার শেষ দিনের লোকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। দ্বার বলতে একটি গির্জা বোঝায়।
যাকব ঘুম থেকে জেগে উঠে বলল, নিশ্চয়ই প্রভু এই স্থানে আছেন, আর আমি তা জানতাম না। সে ভীত হয়ে বলল, এই স্থানটি কত ভয়ানক, এটি ঈশ্বরের গৃহ ছাড়া আর কিছু নয় এবং এটিই স্বর্গের দ্বার। উৎপত্তি 8:16-17।
দ্বারপ্রান্তের যুদ্ধটি সত্য ও ভ্রান্তির মধ্যে যে ধর্মীয় যুদ্ধ ঘটে তার প্রতিনিধিত্ব করে, এবং গ্রিসের ধর্মের ভ্রান্তি হল নরকের দ্বার, আর ধর্মত্যাগী লাওদিকীয় অ্যাডভেন্টিজম নামের ধর্মটিও একটি দ্বার। লাওদিকীয় অ্যাডভেন্টিস্ট দ্বারটি সেই স্থানকে নির্দেশ করে যেখানে হাবাক্কুকের বিতর্ক পূর্ণতা পায়।
সেই দিনে সেনাবাহিনীর প্রভু তার জাতির অবশিষ্টদের জন্য মহিমার মুকুট ও সৌন্দর্যের ডায়াডেম হবেন, এবং যে বিচারাসনে বসে তার জন্য হবেন বিচারের আত্মা, আর যারা যুদ্ধকে ফটকের দিকে ফিরিয়ে নিয়ে যায় তাদের জন্য হবেন শক্তি। কিন্তু তারাও মদ দ্বারা বিপথে গেছে এবং মদ্যপ পানীয় দ্বারা পথভ্রষ্ট হয়েছে। যাজক ও ভবিষ্যৎ দক্তা মদ্যপ পানীয় দ্বারা বিপথে গেছে, তারা মদে গ্রাসিত হয়েছে, মদ্যপ পানীয়ের কারণে তারা পথভ্রষ্ট, তারা দর্শনে ভুল করে বিচারে হোঁচট খায়, কারণ সমস্ত টেবিল বমি ও অপবিত্রতায় পূর্ণ, এমন যে পরিষ্কার কোনো স্থান নেই। তিনি কাকে জ্ঞান শেখাবেন এবং কাকে শিক্ষা বোঝাবেন, তবে কি তারা যারা দুধ থেকে ছাড়ানো এবং স্তন থেকে বিচ্ছিন্ন? কারণ বিধানের পর বিধান, বিধানের পর বিধান, রেখার পর রেখা, রেখার পর রেখা, এখানে একটু, সেখানে একটু, কারণ তোতলানো ঠোঁট ও অন্য ভাষায় তিনি এই জাতির সঙ্গে কথা বলবেন, যাদের তিনি বলেছিলেন, এটাই বিশ্রাম, যাতে তোমরা ক্লান্তকে বিশ্রাম দিতে পার, এবং এটাই সতেজতা। তবুও তারা শুনল না, কিন্তু তাদের কাছে প্রভুর বাক্য হল, বিধানের পর বিধান, বিধানের পর বিধান, রেখার পর রেখা, রেখার পর রেখা, এখানে একটু, সেখানে একটু, যাতে তারা গিয়ে পিছন দিকে পড়ে, ভেঙে যায়, ফাঁদে ধরা পড়ে এবং বন্দী হয়। অতবব হে উপহাসকারী লোকেরা, তোমরা যারা জিরুসালেমে এই জনগণকে শাসন কর, প্রভুর বাক্য শোন। ইসাইয়া 8:5-14।
রাজ্যের চাবিগুলো হল শাস্ত্রের বাণীসমূহ যা বাক্যের মাধ্যমে ঈশ্বরের শেষকালের লোকদের দেওয়া হয়েছে।
বাক্যে এমন কিছু সত্য আছে যা মূল্যবান আকরিকের শিরার মতো পৃষ্ঠতলের নিচে লুকিয়ে থাকে, গোপন ধন অনুসন্ধান করতে করতে আবিষ্কৃত হয়, যেমন এক খনিক সোনা ও রূপা খোঁজে। ঈশ্বরের বাক্যের সত্যতার প্রমাণ সেই বাক্যের মধ্যেই আছে। শাস্ত্রই শাস্ত্রকে উন্মোচন করার চাবি। ঈশ্বরের বাক্যের সত্যগুলোর গভীর অর্থ আমাদের মনে তার আত্মাই উন্মোচিত করেন। বাইবেল আমাদের স্কুলগুলোর শিক্ষার্থীদের জন্য মহান পাঠ্যপুস্তক। এটি আদামের পুত্রকন্যাদের বিষয়ে ঈশ্বরের সম্পূর্ণ ইচ্ছা শেখায়। এটি জীবনের বিধি, ভবিষ্যৎ জীবনের জন্য আমাদের যে চরিত্র গঠন করতে হবে তা আমাদের শেখায়। শাস্ত্রকে বোধগম্য করতে আমাদের ঐতিহ্যের ক্ষীণ আলো প্রয়োজন নেই। তেমনি যেন আমরা ধরে নিই যে মধ্যাহ্নের সূর্যের মহিমা বাড়াতে তাকে পৃথিবীর মিটমিটে মশালের আলো দরকার। মানুষের ভ্রান্তি থেকে রক্ষা করতে পুরোহিত ও ধর্মযাজকদের উক্তি প্রয়োজন নেই। যারা ঐশ্বরিক ওরাকলের কাছে পরামর্শ নেয় তারা আলো পাবে। বাইবেলে প্রত্যেক কর্তব্য স্পষ্ট করে দেখানো হয়েছে। প্রত্যেকটি শিক্ষাই বোধগম্য। প্রতিটি শিক্ষা আমাদের কাছে পিতা ও পুত্রকে প্রকাশ করে। বাক্য সকলকে পরিত্রাণের জন্য জ্ঞানী করতে সক্ষম। বাক্যে পরিত্রাণের বিদ্যা স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। শাস্ত্র অনুসন্ধান করো, কারণ এগুলো ঈশ্বরের কণ্ঠস্বর যা আত্মার সঙ্গে কথা বলে। টেস্টিমনিজ 8:15।
শেষ দিনের মণ্ডলীকে খ্রিস্ট যে চাবিগুলি দিয়েছিলেন সেগুলির সেই একই ক্ষমতা আছে যেমন ছিল যখন সেগুলি পিতরকে দেওয়া হয়েছিল।
পিতর গির্জার বিশ্বাসের ভিত্তি যে সত্য তা প্রকাশ করেছিলেন, এবং যীশু তখন তাকে সমগ্র বিশ্বাসী সমাজের প্রতিনিধি রূপে সম্মানিত করলেন। তিনি বললেন, আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবি দেব, তুমি পৃথিবীতে যা কিছু বাঁধবে তা স্বর্গেও বাঁধা হবে, আর তুমি পৃথিবীতে যা কিছু খুলে দেবে তা স্বর্গেও খোলা হবে।
স্বর্গরাজ্যের চাবি হল খ্রিস্টের বাক্য। পবিত্র শাস্ত্রের সব বাক্যই তার, সেগুলিই এখানে অন্তর্ভুক্ত। এই বাক্যগুলোর স্বর্গদ্বার খুলে দেওয়া ও বন্ধ করার ক্ষমতা আছে। এগুলো ঘোষণা করে কোন শর্তে মানুষ গ্রহণ করা হবে বা প্রত্যাখ্যাত হবে। সুতরাং যারা ঈশ্বরের বাক্য প্রচার করেন তাদের কাজ কারো জন্য জীবন থেকে জীবনের সুবাস এবং কারো জন্য মৃত্যু থেকে মৃত্যুর সুবাস হয়ে ওঠে। তাদের মিশন চিরস্থায়ী পরিণামের ভারে ভারাক্রান্ত। দ্য ডিজায়ার অফ এইজেস 40-30।
তার বাক্যসমূহের মাধ্যমে প্রকাশিত শক্তি মানুষের হাতে ন্যস্ত হলে সেটি তার বাক্যে চিহ্নিত নীতিসমূহের ওপর ভিত্তি করে। সম্ভবত সবচেয়ে সহজ এবং হয়তো সবচেয়ে গভীর নীতিটি হল যে সত্য দুই সাক্ষীর সাক্ষ্যে প্রতিষ্ঠিত হয়।
মণ্ডলীতে যে আরেকটি গুরুতর অনাচার দেখা দিয়েছিল তা ছিল বিশ্বাসীদের পরস্পরের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করা। বিশ্বাসীদের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছিল। এ ধরনের বিষয় কিভাবে মীমাংসা করতে হবে সে বিষয়ে খ্রিস্ট নিজেই স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন। যদি তোমার ভাই তোমার বিরুদ্ধে অপরাধ করে, ত্রাণকর্তা উপদেশ দিয়েছিলেন, তবে তুমি তোমাদের দুজনের মধ্যে একান্তে তাকে তার দোষ বোঝাও। সে যদি তোমার কথা শোনে, তবে তুমি তোমার ভাইকে ফিরে পেয়েছ। কিন্তু যদি সে না শোনে, তবে তোমার সঙ্গে আরও একজন বা দুজনকে নিয়ে যাও, যাতে দুই বা তিন সাক্ষীর মুখে প্রত্যেক কথা প্রতিষ্ঠিত হয়। আর যদি সে তাদেরও কথা না শোনে, তবে বিষয়টি মণ্ডলীকে বল। কিন্তু যদি সে মণ্ডলীর কথাও না শোনে, তবে তাকে তোমার কাছে অজাতীয় ও কর আদায়কারীর ন্যায় গণ্য করো। আমি তোমাদের সত্যি বলছি, তোমরা পৃথিবীতে যা কিছু বাঁধবে তা স্বর্গেও বাঁধা থাকবে, আর তোমরা পৃথিবীতে যা কিছু খুলে দেবে তা স্বর্গেও খোলা থাকবে। মথি 18:15-13। প্রেরিতদের কার্যাবলী 304।
মধ্যরাত্রি ডাকের সময় যখন 144,000 জন মোহরিত হয়, সেই সময়ের অন্তত তিনটি ভৌগোলিক সাক্ষ্য রয়েছে। এই কথা স্মরণে রেখে যে মধ্যরাতে সেই ডাক উঠলে তেল সংগ্রহ করার আর সময় থাকে না, আমরা দেখি এক্সেটারের ক্যাম্প মিটিংয়ের ভৌগোলিক সাক্ষ্য সেই বিন্দুটির একটি উদাহরণ দেয়, যেখানে ঈশ্বরের অন্তিমকালের লোকেরা মোহরিত হয়। এবং আমরা দেখি সেই সত্য কেসারিয়া ফিলিপ্পির ভূগোলের মাধ্যমে উপস্থাপিত হয়েছে। তদুপরি দানিয়েলের 11:13-15 পদে বর্ণিত পানিয়ামের যুদ্ধের সাক্ষ্য দ্বারাও। এই তিনটি সাক্ষ্যকে ভৌগোলিক বলা হয়তো কিছুটা বেমানান, কিন্তু আমি এই শব্দটি ব্যবহার করছি কারণ এক্সেটার ও কেসারিয়া ফিলিপ্পির পরিপ্রেক্ষিতে ভূগোল নিঃসন্দেহে প্রেক্ষাপটির অংশ। যিশু পিতরকে সেই ভবিষ্যৎবাণীমূলক ভূগোলের ভেতরে স্থাপন করেন, যার মধ্যে অন্তিমকালে 144,000 নিজেদেরকে খুঁজে পায়। তারপর তিনি একটি আদেশ দেন,
আর আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলি দেব। তুমি পৃথিবীতে যা কিছু বাঁধবে তা স্বর্গেও বাঁধা হবে, আর তুমি পৃথিবীতে যা কিছু মুক্ত করবে তা স্বর্গেও মুক্ত হবে। তারপর তিনি তার শিষ্যদের আদেশ দিলেন যে তিনি খ্রিস্ট যিশু, এই কথা তারা যেন কাউকে না বলে। সেই সময় থেকে যিশু তার শিষ্যদের দেখাতে শুরু করলেন যে তাকে অবশ্যই জেরুসালেমে যেতে হবে এবং প্রবীণদের, প্রধান যাজকদের ও শাস্ত্রবিদদের হাতে বহু কষ্ট ভোগ করতে হবে এবং হত্যা করা হবে এবং তৃতীয় দিনে পুনরুত্থিত হবেন। তখন পিতর তাকে নিয়ে তিরস্কার করতে লাগল, বলল, প্রভু, এমনটি আপনার থেকে দূরে থাকুক, এটা কখনোই আপনার সঙ্গে ঘটবে না। কিন্তু তিনি ফিরে পিতরকে বললেন, হে শয়তান, আমার পিছনে সরে দাঁড়াও, তুমি আমার জন্যে বাধা, কারণ তুমি ঈশ্বরের বিষয়গুলো নয়, মানুষের বিষয়গুলোই ভাবছ। মথি 11:19-33।
এক্সেটার শব্দটি ইংল্যান্ডের ডেভনের একটি শহরের নাম। এর শব্দমূল প্রাচীন ইংরেজি পর্যন্ত অনুসরণ করা যায়, যেখানে এটি এক্সান সিস্টার বা এক্সেক্সেস্টার নামে পরিচিত ছিল। ধারণা করা হয় নামটি প্রাচীন ইংরেজির এক্সি, এক্স নদীকে বোঝায়, যার তীরে শহরটি অবস্থিত, এবং সিস্টার অর্থ রোমান দুর্গ বা প্রাচীর ঘেরা শহর, এই শব্দ দুটি থেকে এসেছে। সুতরাং এক্সেটার অর্থ হয় এক্স নদীর তীরে অবস্থিত দুর্গ অথবা এক্স নদীর ধারে প্রাচীর ঘেরা শহর। মিলারাইট ইতিহাসে মিডনাইট ক্রাইয়ের আগমন ও পরিপূরণ সংক্রান্ত ভূগোল এমন এক স্থানকে নির্দেশ করে যেখানে পানি ছিল, যা পবিত্র আত্মার বর্ষণকে প্রতিনিধিত্ব করে, এবং এমন এক পর্যায়কে যখন ঈশ্বর বিশ্বকে বার্তাটি ঘোষণা করার জন্য একটি বাহিনী গড়ে তুলছিলেন। সিস্টার হোয়াইট আমাদের জানান সে বার্তাটি জলোচ্ছ্বাসের মতো ধেয়ে গিয়েছিল। জলোচ্ছ্বাস কেবল নদীর পানি নয়, এটি এমন পানি যাতে অসামান্য শক্তি সঞ্চারিত থাকে।
মিলারাইট ইতিহাস ছিল 10 কুমারীর দৃষ্টান্তের পরিপূর্তি, এবং যখন 144,000কে সিল করার সময়ের সমাপ্তিতে আনা হবে, তখন তারা সিল করার সময়ের শুরুতে চিহ্নিত মাইল ফলকগুলো এবং এক্সেটার ক্যাম্প মিটিংয়ের ইতিহাসও পুনরাবৃত্তি করবে।
একজন স্বর্গদূত এমন একটি পরীক্ষামূলক বার্তা নিয়ে অবতরণ করবেন যা ভক্ষণ করা আবশ্যক। সে বার্তাটি ভিত্তির দিকে নিয়ে যাবে এবং তা লেবীয় পুস্তক দশম ভাগসি সাত সময় বিষয় নিয়ে ওই দুই শ্রেণীকে সম্মুখীন করবে। এর মধ্যে যীশুখ্রিস্টের প্রকাশও অন্তর্ভুক্ত থাকবে, যা পিতর এইভাবে উপস্থাপন করেন যে যীশুখ্রিস্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন এ কথা স্বীকার করা যখন ঐশ্বরিক প্রতীকটি কবুতরের রূপে নেমে এসেছিল, যা ১১ সেপ্টেম্বর ২০০১কে প্রতিকায়িত করে। এতে এই উপলব্ধিটিও থাকবে যে যীশু ঈশ্বরের ঐশ্বরিক পুত্র এবং আরও যে যীশু যখন তার ঐশ্বরিক সত্তায় পতিত মানবজাতির মাংস ধারণ করলেন তখন তিনি মনুষ্যপুত্রও হলেন।
এই সত্যগুলি দুই শ্রেণীর উপাসক সৃষ্টি করবে, যেমনটি ২০০১ সালের ১১ সেপ্টেম্বর পরবর্তী সময়ে হয়েছিল। সেই দুই শ্রেণী এক্সেটার ক্যাম্প সভায় প্রতিভাত হয়েছিল, কারণ সেখানে ওয়াটারটাউন থেকে আসা এক দলের খাটানো একটি তাঁবু ছিল যারা স্যামুয়েল স্নোর মাধ্যমে উপস্থাপিত মিডনাইট ক্রাইয়ের বার্তা প্রত্যাখ্যান করেছিল। তারা এমন ভুয়া সভা করত যা এত উচ্চস্বরে ও আবেগপূর্ণ ছিল যে স্নোর সভার নেতারা সেখানে গিয়ে তাদের শান্ত থাকতে বলেছিলেন। ক্যাম্প সভায় দুই শ্রেণী প্রকাশিত হয়েছিল এবং উভয়েই পানির সঙ্গে নিজেদের সম্পর্ক আছে বলে দাবি করেছিল, কিন্তু একটির দাবি ছিল জাল এবং তারা ছিল তেলবিহীন মূর্খদের প্রতিনিধিত্বকারী। এক্সেটারের সেই তাঁবুর দলই ছিল সেই সেনাবাহিনী যারা ছিল নগর, যা একই সঙ্গে ছিল একটি দুর্গ, কারণ তারা ইজেকিয়েলের মৃত শুষ্ক অস্থির প্রতিরূপ ছিল যারা মিডনাইট ক্রাইয়ের বার্তায় এক মহাশক্তিশালী সেনাবাহিনী হিসেবে উত্থিত হয়।
যে ইতিহাসে ওই দুই শ্রেণী প্রকাশ পেয়েছিল সেখানে পিতর উভয় শ্রেণীর প্রতিনিধিত্ব করেছিলেন। যীশুকে খ্রিস্ট এবং ঈশ্বরের পুত্র হিসেবে চিহ্নিত করা তার স্বীকারোক্তি পবিত্র আত্মার অনুপ্রেরণায় হয়েছিল, কারণ খ্রিস্ট স্পষ্টই তাকে বলেছিলেন, মাংস ও রক্ত তো মাকে এটি প্রকাশ করেনি, বরং আমার স্বর্গে থাকা পিতাই করেছেন। তারপর যখন যীশু শিষ্যদের ক্রুশের কথা জানালেন তখন সেই মুহূর্তে পবিত্র আত্মার প্রভাব না থাকায় পিতর যীশুকে আলাদা করে নিয়ে তাকে ভর্ৎসনা করতে লাগলেন, বললেন, প্রভু, এমনটি তোমার সঙ্গে কখনো না ঘটুক, এটি তোমার ক্ষেত্রে হবে না। কিন্তু তিনি ঘুরে পিতরকে বললেন, শয়তান, আমার পিছনে সরে যাও, তুমি আমার জন্য বাধা, কারণ তুমি ঈশ্বরের বিষয়গুলি মনে কর না, বরং মানুষের বিষয়গুলিই মন দাও।
পিতরের আবেগের উদ্গিরণটি স্যামুয়েল স্নো যখন মধ্যরাত্রির আহ্বানের বার্তা উপস্থাপন করছিলেন তখন ওয়াটারটাউন তাঁবুতে যে আবেগঘন উপাসনা চলছিল তার সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল। সেই পর্যায়ে পিতর তাদের প্রতিনিধিত্ব করেন যারা ১৪৪,০০০এর মধ্যে থাকার প্রার্থী। ওই প্রার্থীরা এমন এক শ্রেণীর প্রতিনিধিত্ব করেন যাদের কাছে তেল আছে, যা হল পবিত্র আত্মা, আর তাই বার্তা, তাই চরিত্র, এবং অন্য শ্রেণীর কাছে তেল নেই। কাইসারিয়া ফিলিপ্পির প্রেক্ষাপটে খ্রিস্ট উন্মোচন করতে শুরু করলেন যে তিনি অবশ্যই জিরুসালেমে যাবেন এবং প্রবীণ প্রধান যাজক ও শাস্ত্রীদের দ্বারা অনেক কষ্ট ভোগ করবেন, নিহত হবেন এবং তৃতীয় দিনে আবার জীবিত হবেন।
ক্রুশে যখন সেই ঘটনাগুলি বাস্তবিকই পূরণ হয়েছিল তখন শিষ্যদের যে হতাশা হয়েছিল সিস্টার হোয়াইট সেই ইতিহাসই ব্যবহার করেন ২২ অক্টোবর ১৮৪৪-এর হতাশা এবং লোহিত সাগর পারাপারের সময় ইব্রীয়দের হতাশা, যখন ফেরাউনের সেনাবাহিনী পিছন থেকে ঘনিয়ে আসছিল এবং সামনে ছিল সাগরের জল চিত্রিত করতে। সেই সব সাক্ষ্য শিগগির আসন্ন রবিবার আইনকে চিহ্নিত করে এবং দানিয়েল ১১ অধ্যায়ের ১৩ থেকে ১৫ পদের প্রকাশ সেই রবিবার আইনের দিকে নিয়ে যাওয়া ঘটনাবলীর সাক্ষ্য প্রদান করে। এভাবে তারা শেষ সময় সম্পর্কিত দানিয়েলের ভবিষ্যৎবাণীর অংশও প্রতিনিধিত্ব করে।
পরবর্তী প্রবন্ধে আমরা এই অধ্যয়ন অব্যাহত রাখব।
ধরন ও প্রতিরূপের ওপর যত্ন সহকারে অধ্যয়ন করতে গিয়ে এ কথা লক্ষ্য করা হয় যে খ্রিস্টের ক্রুশবিদ্ধকরণটি ঠিক সেই দিনেই ঘটেছিল। ইসরায়েলকে দেওয়া বার্ষিক আচার অনুষ্ঠানের ধারাবাহিকতায় যেদিনে পাশের মেষশাবক জবাই করা হতো, তাহলে কি প্রায়শ্চিত্তের দিনে, যা সপ্তম মাসের দশম দিনে পড়ে, ধরনে নির্দেশিত পবিত্র স্থানের শুদ্ধিকরণও বছরের সেই নির্দিষ্ট দিনেই ঘটবে না যেদিন ধরনে তা পালিত হতো? দেখুন দ্য গ্রেট কন্ট্রোভার্সি ৩৯৯। মসীয় সময় গণনার প্রকৃত হিসাব অনুযায়ী এটি ২২ অক্টোবর হতো। ১৮৪০ সনের আগস্টের গোড়ার দিকে নিউ হ্যাম্পশায়ারের এক্সেটারে অনুষ্ঠিত এক ক্যাম্প মিটিংয়ে এই মতটি উপস্থাপিত হয় এবং দূত হিসো দিনের ভবিষ্যৎবাণীর পরিপূর্তির তারিখ হিসেবে একে গ্রহণ করা হয়। মথি 25:1-13-কে দশ কুমারীর উপমাটি বিশেষ তাৎপর্য পেল। বরের বিলম্ব, যারা বিবাহের জন্য অপেক্ষা করছিল তাদের অপেক্ষা ও তন্দ্রা, মধ্যরাতের ধ্বনি, দরজা বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি। খ্রিস্ট 22 অক্টোবর আসবেন এই বার্তাটি মধ্যরাতের আহ্বান নামে পরিচিতি পেল। মধ্যরাতের আহ্বান লিখেছিলেন এলেন হোয়াইট, হাজারো বিশ্বাসীর দ্বারা প্রচারিত হয়েছিল। তিনি আরও যোগ করেছিলেন, জলোচ্ছ্বাসের মতো আন্দোলন দেশ জুড়ে বয়ে গেল, শহর থেকে শহরে, গ্রাম থেকে গ্রামে এবং দূরবর্তী গ্রামাঞ্চলেও তা পৌঁছাল, যতক্ষণ না ঈশ্বরের প্রতীক্ষারত জনগণ সম্পূর্ণরূপে জাগ্রত হয়ে উঠল। দ্য গ্রেট কন্ট্রোভার্সি 400। বার্তাটি যে দ্রুততায় ছড়িয়ে পড়েছিল তা এল ই ফ্রুম উদ্ধৃত লেখকদের দ্বারা বর্ণিত হয়েছে। বেটস নথিবদ্ধ করেছিলেন যে এক্সেটারের বার্তাটি মনে হল যেন বাতাসের পাখায় ভর করে উড়ে গেল। পুরুষ ও নারী রেলপথ ও জলপথে, স্টেজকোচে ও ঘোড়ার পিঠে বই ও কাগজপত্রের বোঝা নিয়ে ছুটে গেলেন, সেগুলো বিতরণ করলেন শরতের পাতার মতোই প্রাচুর্যে। হোয়াইট বলেছিলেন, আমাদের সামনে যে কাজ ছিল তা হল সেই বিস্তৃত ক্ষেত্রের প্রতিটি প্রান্তে উড়ে গিয়ে সতর্কবার্তা ধ্বনিত করা এবং তন্দ্রাচ্ছন্নদের জাগিয়ে তোলা। আর ওয়েলকম যোগ করেন যে আন্দোলনটি বাঁধ খুলে দেওয়া জলের মতো ফেটে বেরিয়ে এলো, পাকা শস্যের ক্ষেত কাটা হল না, দাঁড়িয়েই রইল, আর সম্পূর্ণ বেড়ে ওঠা আলোগুলো মাটিতে খনন না করেই পড়ে রইল। প্রভুর আগমন আসন্ন ছিল, এমন পার্থিব কাজকর্মের জন্য তখন আর সময় ছিল না। দ্য প্রফেটিক ফেইথ অফ আর ফাদার্স, ভলভিন 4:816। আন্দোলনের একজন প্রত্যক্ষদর্শী ও অংশগ্রহণকারী হিসেবে এলেন হোয়াইট দ্রুতগতিতে ত্বরান্বিত হওয়া কাজটির স্বরূপ বর্ণনা করেছিলেন। বিশ্বাসীরা দেখলেন যে তাদের সন্দেহ ও বিভ্রান্তি দূর হয়ে গেল এবং আশা ও সাহস তাদের হৃদয়কে উদ্দীপ্ত করল। কাজটি সেই সব চরমতা থেকে মুক্ত ছিল যা সবসময় প্রকাশ পায় যখন ঈশ্বরের বাক্য ও আত্মার নিয়ামক প্রভাব ছাড়া মানবীয় উচ্ছ্বাস থাকে। এতে সেই বৈশিষ্ট্যগুলো ছিল যা প্রতিটি যুগে ঈশ্বরের কাজকে চিহ্নিত করে। উচ্ছ্বাসময় আনন্দ ছিল অল্প, বরং ছিল অন্তরের গভীর অনুসন্ধান, পাপের স্বীকারোক্তি এবং জগৎকে ত্যাগ। প্রভুর সঙ্গে সাক্ষাতের প্রস্তুতিই ছিল বেদনাতুর আত্মাদের অন্তরের তাগিদ। প্রেরিতদের যুগ থেকে যত মহান ধর্মীয় আন্দোলন হয়েছে, তাদের মধ্যে 1144 সালের শরতে সংঘটিত সেই আন্দোলনের মতো মানবীয় অসম্পূর্ণতা ও শয়তানের কূটচাল থেকে এতটা মুক্ত আর কোনোটি ছিল না। আজও বহু বছর 1100 অতিক্রান্ত হওয়ার পর যারা সেই আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং যারা সত্যের ভিত্তিতে অটল থেকেছেন, তারা এখনও সেই ধন্য কাজের পবিত্র প্রভাব অনুভব করেন এবং সাক্ষ্য দেন যে তা ঈশ্বরোদ্ভূত ছিল। ইবিড 400-400-1 দেশজুড়ে বয়ে চলা এক কর্মযজ্ঞের প্রমাণাদি থাকা সত্ত্বেও, যা হাজারো মানুষকে দ্বিতীয় আগমনের সহভাগিতায় টেনে আনছিল এবং বিভিন্ন গির্জার প্রায় 200 পাদ্রী বার্তাটি প্রচারে ঐক্যবদ্ধ হয়েছিলেন, দেখুন সিএম ম্যাক্সওয়াল, টেল ইট টু দ্য ওয়ার্ল্ড, PP 1920। প্রোটেস্ট্যান্ট গির্জাগুলো মোটের ওপর তা প্রত্যাখ্যান করে এবং তাদের হাতে থাকা সব উপায় ব্যবহার করে খ্রিস্টের শীঘ্র আগমনে বিশ্বাসের বিস্তার ঠেকাতে সচেষ্ট হয়। গির্জার উপাসনায় কেউই যিশুর শীঘ্র আগমনের আশার কথা উল্লেখ করার সাহস করত না, কিন্তু যারা ঘটনাটির প্রতীক্ষায় ছিল তাদের কাছে বিষয়টি ছিল একেবারেই ভিন্ন। এলেন হোয়াইট জানিয়েছিলেন তা কেমন ছিল, প্রতিটি মুহূর্ত আমার কাছে অতি মূল্যবান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছিল। আমি অনুভব করছিলাম যে আমরা অনন্তকালের জন্য কাজ করছি এবং যারা উদাসীন ও অনাগ্রহী তারা চরম বিপদের মধ্যে রয়েছে। আমার বিশ্বাস ছিল নিঃসংশয় আর আমি যিশুর অতি মূল্যবান প্রতিশ্রুতিগুলোকে নিজের জন্য গ্রহণ করেছিলাম। হৃদয়ের যত্নশীল অনুসন্ধান ও বিনম্র স্বীকারোক্তির মাধ্যমে আমরা প্রার্থনাপূর্ণভাবে প্রত্যাশার সময়ে এসে পৌঁছলাম। প্রতিটি সকালে আমরা বোধ করতাম যে ঈশ্বরের সামনে আমাদের জীবন সঠিক, এর প্রমাণ নিশ্চিত করাই আমাদের প্রথম কাজ। আমরা উপলব্ধি করলাম যে পবিত্রতায় অগ্রসর না হলে আমরা নিশ্চিতই পশ্চাৎগামী হব। আমাদের পরস্পরের প্রতি আগ্রহ বেড়ে গেল। আমরা একে অপরের সঙ্গে এবং একে অপরের জন্য অনেক প্রার্থনা করতাম। আমরা ঈশ্বরের সঙ্গে আত্মিক মিলন করতে এবং আমাদের প্রার্থনাগুলি তাকে নিবেদন করতে ফলবাগান ও উপবনে সমবেত হতাম। তার সৃষ্ট প্রকৃতির মাঝে পরিবেষ্টিত হলে আমরা তার উপস্থিতি আরও স্পষ্টভাবে অনুভব করতাম। পরিত্রাণের আনন্দ আমাদের কাছে খাদ্য ও পানীয়র চেয়েও অধিক প্রয়োজনীয় ছিল। যদি মেঘ আমাদের মনকে আচ্ছন্ন করত, প্রভুর কাছে আমরা গৃহীত। এই বোধ সেগুলো দূর না করা পর্যন্ত আমরা বিশ্রাম বা নিদ্রা নিতে সাহস করতাম না। লাইফ স্কেচেস অফ জেমস হোয়াইট অ্যান্ড এলেন জি হোয়াইট 1880-89, আর্থার হোয়াইট দ্য এলেন হোয়াইট বায়োগ্রাফি খণ্ড 1 51-52।